এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل دارشوك انوشتان আকিদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে প্রোগ্রামে থাকুন। এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি আকিদা স্পষ্ট করে থাকি এবং সেই সংক্রান্ত কিছু আয়াতে মুবারকা উপস্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন যথার্থ আকিদার উপরে, ইসলামী আকিদার উপরে আমাদের সকলকে ইস্তিকামত দান করুন আর এগুলো যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন আর মৃত্যু পর্যন্ত এটার উপর আমরা যেন দৃঢ় থাকি, ইস্তিকামত এটার উপর থাকে, আমিন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। ওনার মাজারেপুর আনোয়ারে একজন ফেরেস্তা রয়েছেন যাকে সমস্ত সৃষ্টির আওয়াজসমূহ শোনার, অর্থাৎ এত সংখ্যক আওয়াজ শোনার তৌফিক দেওয়া হয়েছে, সমস্ত সৃষ্টির আওয়াজসমূহ শোনার সুযোগও ওনাকে দিয়েছেন, এত জ্ঞানও দেওয়া হয়েছে যে প্রত্যেকের নামও তিনি জানেন। যখন আমার কোনো উম্মত দরুদ আমার উপর পাঠ করবেন তো সে ফেরেস্তা বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি অমুকের সন্তান, অর্থাৎ বাবারও নাম নিবেন আর সেই পাঠকারীর নামও নিবেন, তিনি আপনার উপর দরুদ পাঠ করছেন। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার বারেগাহে নিয়োজিত, ওনার বারেগাহে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। যখন আল্লাহ এই ফেরেশতাকে এত সংখ্যক ক্ষমতা দিয়েছেন যে সবার নামও জানেন, সকলের দরুদসমূহের আওয়াজও তিনি শুনেন, তাহলে বলুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ক্ষমতা দান করেছেন। আর এটাই হচ্ছে কারণ যে আহলে মুহাব্বতের দরুদ হুজুর আলাইহিস সালামের হাদিস যে আমি আমার আপন কানে শুনতে পাই, সকলের দরুদ হুজুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, পৌঁছেও যায়, অনেকের আওয়াজও তিনি সরাসরি শুনতে পান। অনেক ফেরেস্তা রয়েছেন যাদের ডিউটি হচ্ছে সেই দরুদ শরীফ নিয়ে পৌঁছে যাওয়া, আর এটা হচ্ছে সেই ফেরেস্তা যিনি সকলের আওয়াজও শোনেন আর নাম নিয়ে হুজুরের বারেগাহে দরুদের ব্যাপারে পেশ করে থাকেন। আল্লাহ পাক আমাদের এই ইতিকাদের সাথে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই ফজিলতের সাথেই আমাদের আজকের যে বিষয় রয়েছে সেটা আমি আরজ করছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আকিদায়ে হায়াতুন নবী। আজ আমরা এই আকিদা স্পষ্ট করব যে যেটা হায়াতুন নবীর আকিদা আমরা রাখি এটা কেমন আকিদা, এটার পেছনে বেসিক কোন এমন দলিল রয়েছে যার কারণে এই আকিদা রাখা হয়। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকিদা রয়েছে, বরং সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদের ব্যাপারে, যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম আপন আপন মাজার সমূহে, আপন আপন কবর সমূহে জীবিত রয়েছেন, আর কেমন হায়াত, প্রকৃত হায়াতের সাথে জীবিত রয়েছেন, যেমন দুনিয়াতে ছিলেন, আর আল্লাহর অনুমতিক্রমে যেখানে চান সেখানে তারা পৌঁছে যেতে পারেন আর সেখানে শরীর মুবারকের সাথে যেতে পারেন। মাজারেপুর আনোয়ারে হায়াতে রয়েছেন, ওনারা জিন্দা। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে যেটা আস্বাদন করতে হবে সেই আয়াতের দিকে, তার উপরেই ওনাদের মৃত্যু এসেছিল, বেসাল হয়েছিল, পর্দা করেছিলেন, কিন্তু যখনই বেসাল হয়েছিল অতপর পুনরায় ওনাদেরকে আবার সেই জীবন দান করা হয়েছে। আর মনে রাখবেন, নবীগণের জিন্দেগি সুহাদাগণের জীবন অর্থাৎ হায়াত থেকে শ্রেষ্ঠতর। একজন উম্মত যদি শহীদ হয়ে যান তো কুরআন তার ব্যাপারে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যে তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায়, যাদেরকে শহীদ করে দেওয়া হয় তাদেরকে মৃত বলো না, বরং ওনারা জীবিত তোমরা জানো না। আচ্ছা, বলার জন্য নিষেধাজ্ঞা। আর আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, মৃত ধারণাও করো না, বলা তো দূরবর্তী দূরের কথা, ধারণাও করো না, বরং ওনারা জীবিত। আর এই জন্য আমাদের এই আকীদা। যদি উম্মত জীবিত হয় তাহলে নবীদের দরজা আরও শ্রেষ্ঠ, নবীর হায়াত উম্মতের চাইতেও শ্রেষ্ঠ হায়াত। আর শুধু এইটাই নয়, বরং রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিস রয়েছে, সুনানে ইবনে মাজা শরীফ কিতাবুল জানাইজের মধ্যে মজুদ রয়েছে। হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। ইরশাদ করলেন, আল্লাহ পাক হারাম করেছেন মাটির জন্য নবীদের শরীর মুবারক স্পর্শ করা, অর্থাৎ জমিনের উপর এটা হারাম যে নবীদের শরীর মুবারক তারা বক্ষণ করবে না, তারা মাহফুজ থাকবেন। আর ইরশাদ করলেন, নিঃসন্দেহে আল্লাহর নবীগণ জীবিত ওনাদেরকে রিজিক দেওয়া হয়ে থাকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দরুদের ব্যাপারে ইরশাদ করলেন, তো তোমাদের দরুদসমূহ আমার কাছে পেশ করা হয়, আমার কাছে পৌঁছে যায়, তো সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থা আপনার হায়াতে তৈয়বার মধ্যে রয়েছে, আর যখন আপনি বিসাল করবেন তখন কি হবে? তো তিনি জবাবে সেখানেও এটা ইরশাদ করলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপর হারাম করেছেন যে নবীদের শরীর বক্ষণ করা, ওনারা জীবিত রয়েছেন অর্থাৎ দুনিয়া থেকে বিসাল করার পরেও ওনারা জীবিত থাকবেন। মুসনাদে আবি ইয়ালার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ আপন কবরসমূহে জীবিত থাকেন, ওনারা নামাজ আদায় করেন। এখন নবী তো এইভাবে বলেছেন, রাসূল তো এটা বলেছেন, আমাদের প্রিয় নবী খাতেমুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে নবীগণ জীবিত, তো আমরা কে যে এটা মাজাল্লা এটা বলা যে ওনারা জীবিত নন, ওনারা জীবিত নন। শহীদগণের জন্য আপনার এই আকীদা রাখতে হবে, প্রকাশ্যে তো শহীদগণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, ওনার জান বের হয়ে গেছে, ওনার রু মুবারক সেটা বের হয়ে গেছে, কখনো মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে, শরীর কখনো টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু কি ইরশাদ করা হচ্ছে, তাদের মৃত বলো না, আচ্ছা মুখেও আমরা বলবো না, অতঃপর বললেন মৃত চিন্তাও করো না। তো যেই শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, প্রকাশ্যে এমন কোনো আকৃতি নেই, কিন্তু আল্লাহ বলছেন ওনারা জীবিত, তোমরা জানো না, তো আমরা এই আকীদা রাখবো ওনারা জীবিত সবসময় থাকবেন, আমরা এটাই বলবো। আচ্ছা অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়াগণ আপন কবরসমূহে জীবিত, ওনারা নামাজ পড়ে থাকেন, ওনাদেরকে রিজিক দেওয়া হয়, তাহলে আপনি কেন এইভাবে এদিক সেদিক কথাবার্তা শুনে আর নিজের এই আকিদার মধ্যে দুর্বলতা আপনি নিয়ে আসছেন? তো আকিদা হচ্ছে আম্বিয়াগণ জীবিত, কবরের মধ্যে রয়েছেন, হায়াতের মধ্যে রয়েছেন, যেখানে ইচ্ছা যেতে পারেন, আল্লাহ এই ক্ষমতা ওনাদেরকে দান করেছেন। মিরাজ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, বুখারী শরীফের হাদিস, হুজুর কি ইরশাদ করছেন? তিনি বললেন যে আমি মুসা এর কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি মুসা আলাইহিস সালামকে দেখতে পেলাম, ওনার কবরে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। আচ্ছা যখন মসজিদে আকসা গেলেন, সমস্ত নবী ওনার সম্মানে দাঁড়িয়েছিলেন, হযরতে মুসা আলাইহিস সালামও, তো এই যে সমস্ত আম্বিয়া সেখানে এসেছিল, তো ওনারা কিভাবে আসলেন? আল্লাহ ওনাদেরকে এই ক্ষমতা দান করেছেন। আকিদা দর্শকবৃন্দ, হায়াতুন নবীর ব্যাপারে এটাই, এমন নয় যে কেউ এই ধারণা করবে মাজ আল্লাহ যে ওনাদের কাছে মৃত্যু আসেইনি, মৃত্যু আসেনি তাদের কাছে। মানুষ মনে করেন যে এটা সম্ভবত এই আকিদারা কি মৃত্যু আসেইনি, মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু আল্লাহ ওনাদেরকে হায়াতে তৈয়বা এমন দান করেছেন, নামাজও পরে থাকেন, রিস্কও ওনাদেরকে এইভাবে দেওয়া হয়, আর যেখানে ইচ্ছা আল্লাহর চাওয়াতে ওনারা সেখানে গিয়ে তাসারুফ করতে পারেন, যেভাবে মাজারেপুর আনোয়ারের মধ্যে সেভাবে সমস্ত পৃথিবীতে। দর্শকবৃন্দ, যদি আমরা মিরাজ শরীফকে এ ব্যাপারে আমরা পড়ি কিংবা শুনি, অনুধাবন করি, তো অনেক আকিদা এটা দ্বারা প্রমাণিত হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন, মিরাজের মধ্য থেকে এমন অনেক আকিদা প্রমাণিত হয় যা মৃত্যুবরণ করার পরেও অথবা পরিবর্তনের ক্ষমতা রাখা, অন্য কারো সাহায্য করা, ওসিলা হয়ে যাওয়া, যদি কেউ এ ব্যাপারে বলেন যে এটা কিছুই নয়, এটা হতেই পারে না, তাহলে আমি একটি প্রশ্ন করব যে আপনারা নামাজ পড়েন, কত সংখ্যক নামাজ পড়েন, কত সংখ্যক নামাজকে আপনারা ফরজ জানেন? বলবেন যে পাঁচ। আচ্ছা পাঁচ, শুরু থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল? বলবেন না, পঞ্চাশ। আচ্ছা পঞ্চাশ হয়েছিল, পঞ্চাশ থেকে পাঁচ কিভাবে হল? তখন দ্রুত একটি জবাব আসবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন তো ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল, তো তিনি বারংবার নবী পাক আলাইহিস সালামকে পুনরায় পাঠাচ্ছিলেন যে হুজুর কম করে নিন, কম করে নিন, কম করে নিন। এভাবে পাঁচ পাঁচ কম হয়ে পাঁচে চলে আসলো, জি হ্যাঁ দর্শকবৃন্দ, এমনটাই হয়েছিল। আর এই কথা হাদিসে পাকের মধ্যে মজুদ রয়েছে। কিন্তু সুসংবাদ, এটা দেওয়া হয়েছে পাঁচ হলেও সওয়াব তোমরা পঞ্চাশ ওয়াক্তেরই পাবে। এখন আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে এই পাঁচ ওয়াক্ত নামাজ আসল এবং হল কার কারণে হয়েছে? হজরতে মূসা আলাইহিসসালামের কারণে। তিনি ওসিলা হয়েছিলেন, তিনি মাধ্যম হয়েছিলেন, উনি সাহায্য করেছিলেন এই উম্মতকে। তিনি তো দুনিয়া থেকে পর্দা করে নিয়েছিলেন, অনেক বছর হয়ে গেছে। অতঃপর হুজুর আলাইহিসসালামের যুগ চলে আসল যে তিনি তো বিশাল হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, অতঃপর তিনি এভাবে সাহায্য করলেন, আমাদের সহযোগী হয়েছেন, আমাদের জন্য ওসিলা হয়েছেন। তো যদি কেউ মৃত্যুর পরে সাহায্য কিংবা ওসিলা এটা স্বীকার করে না, তখন আমি বলি যে অতঃপর পাঁচের জায়গায় পঞ্চাশ পড়ুন, এমনটা কেউ করে না। কেননা এটা স্পষ্ট রেওয়ায়েত এবং হাদিসের মধ্যে মজুদ রয়েছে যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ শুরুতে ছিল কিন্তু পরবর্তীতে পাঁচ হয়েছে ওসিলা হজরতে মূসা আলাইহিসসালাম। তো আল্লাহ উনাকে ক্ষমতা দিয়েছেন, উনি মাজার থেকেও এইভাবে দূরে যায়, পরিবর্তিতও হয়, আল্লাহ উনাকে এই ক্ষমতা দান করেছেন। কবরে মৃতকে যখন রাখা হয় তো মৃতের কাছে ফেরেস্তা আসে, এটা হাদিসের পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আপনি আমাকে বলুন যে একটা সময়ে কত সংখ্যক জায়গার মধ্যে, কত জায়গায় তদফিন করা হচ্ছে, মৃতকে রাখা হচ্ছে, আর কবরে উনার আসবেন মুনকার নাকির? একই সময়ে অসংখ্য জায়গার মধ্যে যাওয়া আল্লাহ ফেরিস্তাদেরকে এই ক্ষমতা দান করেছেন। তো ফেরিস্তাদের যেই রব এই ক্ষমতা দান করেছেন, এই মৃতের কাছে প্রশ্ন করছে, তার কাছ থেকেও করছে, তার কাছ থেকেও করছে, এই দেশে করছে, অমুক দেশেও করছে, এই শহরেও করছে, অমুক শহরেও করছে। একই সময়ে একজন তো মৃত ব্যক্তি নন, একই সময়ে একজন তো দাফন হচ্ছে না, হাজারো ব্যক্তি দুনিয়া থেকে চলে যাচ্ছে, তাদের দাফন কাফনও হচ্ছে। তো তাদের সকলের কবরে কোন মুনকার নাকির চলে যাচ্ছে, এটা আমাদের সকলের এই ব্যাপারে আকীদা রয়েছে, আর এটা একেবারে সহিহ হাদিসের মধ্যে এটা বর্ণিত রয়েছে। আমি শুধু এতটুকু আরজ করতে চাচ্ছি যেই রব এই ফেরেস্তাদের এই ক্ষমতা দান করেছেন যে একই সময়ে বিভিন্ন জায়গার মধ্যে সে ফেরেস্তাগণ যেতে পারছেন, তাদের কবরসমূহে গিয়ে প্রশ্ন করেন, সেভাবে আল্লাহ আপন নবীদেরকেও সেই ক্ষমতা দান করেছেন। একই সময়ে বিভিন্ন জায়গার মধ্যে ওনারা পৌঁছে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে জিয়ারত করেন, এটাও সহিহ হাদিসের মধ্যে মজুদ রয়েছে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, কি বলতে এই হাস্তির ব্যাপারে দুনিয়ার মধ্যে? ইমানদারগণ, আশিকের রসুল, হুজুরের উম্মত এটা বলে উঠবে হুয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সেখানে জিয়ারত হবে। তো যেইভাবে ফেরেস্তাগণ একই সময়ে অনেকগুলো কবরে যেতে পারেন আর পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করেন, সওয়াল করেন, অনুরভাবে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে অনেক জায়গায় পৌঁছতে পারেন। আমাদের আকীদা সব সময় তিনি প্রত্যেক জায়গার মধ্যে হাজির নাজির এবং মজুদ, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হচ্ছে এটা, কেননা অনেক সময় মানুষের সঠিক আকীদার জ্ঞান না থাকার কারণে খারাপ আকীদার লোক তাকে পদভ্রষ্ট করে ফেলে। সঠিক আকীদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে পুর আনোয়ারের মধ্যে হায়াতে তৈয়বা প্রকৃত হায়াতের সাথে অধিষ্ঠিত পৃথিবীকে এমনভাবে অবলোকন করছেন যেভাবে মানুষ তার হাতের তালুকে দেখতে পায়, হুজুর পুরো কায়েনাতকে দেখতে পাচ্ছেন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে ইচ্ছা তিনি আল্লাহর অনুগ্রহে আপন শরীর মুবারকের সাথে যেতে পারেন। একই সময়ে বিভিন্ন জায়গায় যদি তিনি ইচ্ছে করেন তাহলে বিভিন্ন জায়গাও তিনি যেতে পারেন। তো এটি আমাদের একটি আকীদা, আর এতে এমন কোনো মতবিরোধ নেই। যদি কেউ এটা বলে যেটা হতেই পারে না, তাহলে আমি এতগুলো উদাহরণ আপনাকে দিচ্ছি। মুনকার নাকির এসে প্রত্যেকটা কবরের মধ্যে যায়, যখন উনারা যেতে পারেন, হুজুর আলাইহিসসালাতুয়াসসালামকে আল্লাহ ক্ষমতা দান করেছেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম আপন আপন কবর থেকে বের হয়ে মসজিদ আকসার মধ্যে নবী পাক আলাইহিসসালামের সম্মানের জন্য গিয়েছিলেন, হুজুরের ইমামতিতে নামাজ আদায় করেছিলেন। অতঃপর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আসমানের দিকে যখন গেলেন, তো প্রত্যেক আসমানের মধ্যে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, ওনারা মসজিদ আকসার মধ্যেও ছিলেন। অতঃপর আসমানের মধ্যেও আল্লাহ নবীদেরকে এমন ক্ষমতা দান করেছেন, ক্ষমতা এমন দিয়েছেন, আপন শরীর মুবারকের সাথে যেখানে ইচ্ছা ওনারা যেতে পারেন। তো আমাদের আকীদা হচ্ছে এটা দর্শকবৃন্দ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইচ্ছা যেতে পারেন, যে মাহফিলে ইচ্ছা তশরিফ আনতে পারেন। কিন্তু এমন আকীদা নয় যে প্রত্যেক মাহফিলে হুজুর জিসমে মুবারকের সাথে মজুদ থাকেন, এমনটা নয়। হ্যাঁ, যেখানে ইচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে যেতে পারেন, যেই মাহফিলে ইচ্ছা আসতে পারেন। বাকি ইলমের বিবেচনায় তো তিনি আপন উম্মতকে, তিনি পুরো কায়েনাতকে তিনি অবলোকন করছেন, আর এইভাবে অবলোকন করছেন যেভাবে ব্যক্তি আপন হাত অবলোকন করছেন, এভাবে পুরো কায়েনাত হুজুরের সামনে স্পষ্ট। আর সাথে আরেকটি কথাও আরজ করব, আমরা যে আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগাসা করি, আহ্বান করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিব আল্লাহ ইসমা কলানা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলতিজা করি, আহ্বান করি, হ্যাঁ এখানেও সন্দেহ তাদের চলে আসে, না এটা ইয়া দ্বারা হওয়া উচিত নয়, কেন ইয়া দ্বারা করব না, কোন দলিলের সাথে করব না, যে আপনি নামাজ পড়ে তাকেন নামাজের মধ্যে আত-তাহিয়াত, যখন তাশাহুদ পড়েন তখন আপনি কি বলেন, আপনি আহ্বান করেন সে সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, হে নবী আপনার উপর সালাম, আল্লাহর রহমত বরকত নাজিল হোক, এই যে ইয়া রয়েছে এবং আইয়ু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী অথবা হে নবী, অর্থাৎ উভয়ের অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। তো নামাজের মধ্যে যখন আমরা পড়ে থাকি, আমাদের উলামাগণ এটা স্পষ্ট করেছেন, আল্লামা শামী রহমতুল্লাহি আলাই ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু অর্থাৎ ইয়া দ্বারা এই যে আমরা সালাম পেশ করছি এটা তাচ্ছিল্য সুলভ নয়, বরং প্রশংসা হিসেবে, অর্থাৎ এখানে সংকল্পের সাথে, কোন সংকল্পের সাথে, যে আমি বারেগাহে রিসালতে যে এই সালাম এখন মূলত পেশ করছি, তিনি যেখানেই রয়েছেন, মদিনার মধ্যে কেউ নামাজ পড়ছেন, তো এটাই বলবেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, মক্কার মধ্যে পড়লেও এটাই বলবেন। আচ্ছা, এই দেশে পড়ছেন, বাংলাদেশের মধ্যে পড়ছেন, তখনও এটা বলবেন, দুনিয়ার অন্য কোনো দেশে পড়লেও তখন এটাই নামাজের মধ্যে এটাই বলবেন, দিনের বেলায়ও এটা বলবেন, আর রাতের বেলায়ও এটাই বলবেন, কোথাও পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে তখন এটা বলবেন। আপনারা আমাকে এটা বলুন, যদি কেউ এই আকিদা মতাদর্শ রাখে যে ইয়া এর সাথে আহ্বানই করতে পারবে না, কিংবা এটা মাযাল্লা শির্ক, তো এটা আশ্চর্যজনক বিষয়। আলা হযরত ইমাম আহলে সুন্নত বলেন যে এটা বড় আশ্চর্যজনক বিষয় যে নামাজ এমন শির্কের উপর প্রতিষ্ঠিত রয়েছে, এটি কোনো অবস্থায় শির্ক নয়, এটি একটি জবাব দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকে যদি এটাকে শির্ক হিসেবে বিবেচনা করে, তাহলে প্রত্যেক নামাজের মধ্যে কি এটা শির্ক, শির্ক অন্তর্ভুক্ত, নামাজে শির্ক অন্তর্ভুক্ত নয়। তো যখন নামাজের মধ্যে হুজুর আলাইহিসসালামকে ইয়া এর সাথে, আইয়ুহান নাবিয়্যু এটার সাথে, এই কালিমার সাথে, বাক্যের সাথে আহ্বান করাটা জায়েজ রয়েছে, তখন নামাজের পরেও এই কালিমাগুলোর সাথে আহ্বান করা সেটা জায়েজ রয়েছে। এজন্য আমরা বলে থাকি এটা বিশেষ করে রওজায়ে রাসূলের মধ্যে এসে আমরা এটা সকলেই পড়তে থাকি, তো এটা সেই জায়গার সাথে বিশেষায়িত নয়, আপনি যে কোনো পৃথিবীর যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এগুলো পরে আহ্বান করেন হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে, তো এটা একেবারে জায়েজ রয়েছে। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের এই পদ্ধতি ছিল, আপনারা যুদ্ধের ময়দানের ঘটনা আপনারা পড়ুন, ডাক দিতেন যে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, অর্থাৎ হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে আহ্বান করতেন। হযরতে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একবার তিনি চলছিলেন, হঠাৎ করে তিনি বসে গেলেন, তো কেউ একজন বলল আপনি তাকে ডাক দিন যিনি আপনার কাছে সবচাইতে বেশি অগ্রগণ্য। ফাকাল ইয়া মুহাম্মাদা ফাকামা ফামাশা, এটা বলল, তো বলল যে দাঁড়িয়ে গেলেন, চলতে শুরু করলেন, ওনার পা একেবারে ঠিক হয়ে গেল। তো ইয়া দ্বারা যদি আহ্বান করা হয়, তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এমন করতেন, তো ইয়া দ্বারা আহ্বান নাজায়েস নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় খুতবা দিচ্ছেন, কোথায় হযরতে সারিয়াকে সেই বাহিনীর জন্য তিনি খুতবারত অবস্থায়, তিনি সে অবস্থায় বললেন যে ইয়া সারিয়াতুল জবল, বললেন ইয়া সারিয়া, ইয়া সারিয়া, তো তিনি উনাকে এক ধরনের আহ্বান এখানে করলেন, আর এই কথার বরকতে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে আমি এই আওয়াজ পেলাম, অতঃপর দুশমনদেরকে হারিয়ে দিলাম এবং জিতে গেলাম। আমি এটা বলতে চাচ্ছি, মদিনার মধ্যে হযরত উমর খুতবা দিচ্ছেন, আর নাহাওয়ানদের একটি লম্বা দূরত্বের মধ্যে সেখানে তিনি যুদ্ধ করছেন, আর ইয়া সারিয়া, ইয়া দ্বারা ওনাকে আহ্বান করা হল, তো এটাকে কিভাবে শিরিকের সাথে ব্যাখ্যা করা হয়ে থাকে, কখনো নয়। এজন্য ইয়া দ্বারা আহ্বান করা, কুরআন পড়ুন, আল্লাহ আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি মান ফি আইদিকুম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, ইয়া আইয়ুহান নাবিয়্যু
কুল্লি আজওয়াজিকা, অনেক জায়গায় যেখানে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরআনে পাকে আল্লাহ অন্যান্য আম্বিয়াদের জন্য ইরশাদ করেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, হুজুরের জন্য ইরশাদ করেছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া আদম, কুরআনে মজুদ রয়েছে। ইয়া দ্বারা আল্লাহ ওনাদেরকে ইরশাদ করেছেন। তো আমি শুরুতে আরজ করেছি যে ইয়া সহকারে এই ইস্তিগাসা করা, আহ্বান করা, আরও অনেক জায়গায় এমন রেওয়ায়ত, সলাতে হাজত, তাতে বিশেষ যে দোয়া রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তার মধ্যেও ইয়া সহকারে আহ্বান রয়েছে।
ইয়া মুহাম্মাদু ইন্নি কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি।
এই জায়গায় আলী হযরত আলাইহির রহমাত ইরশাদ করেছেন যে হুজুর আলাইহিস সালামের মুবারক সিফাতি নাম দ্বারা এই ইস্তিগাসা যেন করা হয়, অর্থাৎ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ,
ইন্নি কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি।
এই দোয়া যদি আজকে দুনিয়ার যে কোনো কোণা থেকেও পড়া হয় তাহলে ইয়া দ্বারা এখানে আহ্বান করা হবে। তো ইয়া সহকারে আহ্বান করা, ডাকা, আহ্বান করা, তো এখানে কোনো শিরিক নেই। আমাদের আকীদা হচ্ছে এটাই, তিনি আল্লাহর অনুগ্রহে শুনে থাকেন, আল্লাহর অনুগ্রহে সাহায্য করে থাকেন, আল্লাহর অনুগ্রহে যেখানে ইচ্ছে করেন শরীর মুবারকের সাথে তশরিফ নিয়ে যেতে পারেন। বাকি হুজুরের মাজারেপুর আনোয়ারের মধ্যে জীবিত রয়েছেন, আর প্রকৃত জীবন হুজুরকে আল্লাহ দান করেছেন, নামাজও পড়ে থাকেন, ওনাকে রিজকও দান করা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যথার্থ আকীদার উপরে ইস্তিকামত দান করুন, এটার উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।